ভুডু ম্যাজিক ম্যাজিক দিয়ে যে শুধুমাত্র একটা ডলের গায়ে পিন মারা যায় এবং তার মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করা যায় সেটাই না। তারা বলছে যে ভুডু ম্যাজিক দিয়ে একটা মৃত ব্যক্তিকেও কিন্তু কবর থেকে উঠে আনা যায় এবং তাকে তাদের ইচ্ছা মতো দাস হিসেবে ব্যবহার করা যায়।
প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আফনান দ্য হোর ওয়ার্ল্ড এর আজকের পডকাস্ট প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আফনান আছি আপনাদের সাথে। আজ আমরা ভুডু নিয়ে আলোচনা করব। ভুডু এই শব্দটা যখনই আমরা শুনি তখনই এমন একটি পুতুলের ছবি আমাদের মনের মধ্যে ভেসে ওঠে যে পুতুলের শরীরে অনেকগুলো সূচালো পিন লাগানো রয়েছে। আসলে ভুডুর ইতিহাস কি, এই সম্পর্কে আজ এমন কিছু বিষয় আমরা জানার চেষ্টা করব যা আমাদের আগে জানা ছিল না হয়তোবা। আজকে আমাদের এই আলোচনায় যুক্ত হয়েছেন সৈয়দ আরমান হোসেন স্যার, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যান্থ্রোপোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত রয়েছেন। স্যার, আপনাকে অভিনন্দন জানাচ্ছি।
অসংখ্য ধন্যবাদ আপনার ভাই, আপনাকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যদিও আমি আসলে এই বিষয়ে অতটা পারদর্শী না, তবুও যতটুকু পারি বলার চেষ্টা করব।
স্যার, আসলে আমরা একটা জিনিস দেখেছি যে প্রত্যেকটা জ্ঞানী মানুষের মধ্যেই একটি বিষয় মানে খুব কমন, তা হচ্ছে বিনয়। আপনি শুরুতেই বললেন যে আপনি এই বিষয়ে পারদর্শী নন, কিন্তু আমরা যতটুকু তথ্য জেনেছি আপনি আলহামদুলিল্লাহ এই বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখেন আলহামদুলিল্লাহ। তো আজকের অনুষ্ঠানে আপনাকে পেয়ে সত্যি আমরা সৌভাগ্যবান, এমন একজন ব্যক্তিকে আজকের পডকাস্টে নিয়ে আসতে পেরেছি।
এটা আমারই সৌভাগ্য আসলে। তা যেটা বলছেন, আমি আসলে একটু ইনফরমালি কথা বলি।
জি অবশ্যই।
যেটা হচ্ছে, আপনি প্রথমে বলছিলেন যে ভুডুর কথা যখন আমরা বলবো, সে আমাদের মানসপটে একটা পুতুলের ছবি ভেসে ওঠে যার গায়ে অসংখ্য পিন আটকানো। এবং যেটা হয় যে আমরা দেখেছি বিভিন্ন পপুলার কালচার, যদি আমরা বলি বইতে বা আপনার লেখায় বা উপন্যাসে, ইভেন মুভিতে, ইভেন কার্টুনেও, যে দেখা যাচ্ছে যে যখনই ওই ডলের গায়ে কোন রকম আঘাত করা হচ্ছে তখন ব্যক্তিরও একই রকম সমপরিমাণ ক্ষতি হচ্ছে। এবং এভাবে কিন্তু ভুডুর কনসেপ্টটা আমাদের মাথায় চলে এসেছে। কিন্তু যদি আপনি আমাকে প্রশ্ন করেন এবং যদি শুনতে চান, ইতিহাসটা কিন্তু অতটা চিত্তাকর্ষক নয়, অতটা হয়তোবা মানে খুব মনোরঞ্জন করবে আমাদের এরকম ইতিহাস নয়, বরং ইতিহাসটা একটু নিষ্ঠুরতারই।
আমরা জানতে চাই সেটা, প্লিজ।
আচ্ছা, তাহলে আমাদেরকে চলে যেতে হবে 1800 শতকের দিকে, 1700 শতক বা 1800 শতকের সময়ে। আমরা জানি যে দীর্ঘ সময় ধরে কিন্তু আফ্রিকাতে নানারকমভাবে ইউরোপিয়ানরা তাদের ঔপনিবেশিক শাসন চালিয়েছে। শুধু আফ্রিকাতে নয়, আমরা যদি উত্তর এবং দক্ষিণ আমেরিকার কথা বলি সেখানেও কিন্তু আমরা, এবং বা ক্যারিবিয় অঞ্চলের কথা বলি সেখানে কিন্তু ইউরোপিয়ানদের আধিপত্য ছিল আমরা জানি। মূলত পশ্চিম আফ্রিকা, বিশেষ করে যদি আমরা দেশ হিসেবে বলি বেনিন, টোগো, এই অঞ্চলগুলোতে কিন্তু দীর্ঘ সময় এক ধরনের ধর্ম চর্চিত হতো। যদি আমরা একেবারে ট্রেডিশনাল সেন্সে তাত্ত্বিকভাবে বলি, ধরনের ধর্মকে আমরা বলতে পারি সর্বপ্রাণবাদী বিশ্বাস বা অ্যানিমিজম। তারা বিশ্বাস করত বাতাসেরও প্রাণ আছে, তারা বিশ্বাস করত একটি গাছেরও প্রাণ আছে, পাথরেরও প্রাণ আছে, তারা বিশ্বাস করত নদীরও প্রাণ আছে, অর্থাৎ সবকিছুর মধ্যে তারা একটা আত্মার অস্তিত্ব খুঁজত। এবং তাদের ধর্মের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল যে এই আত্মার সাথে সংযোগ স্থাপন, হতে পারে সেটা সঙ্গীতের মাধ্যমে, হতে পারে সেটা আপনার নাচের মাধ্যমে, হতে পারে সেটা কোন রকম ড্রাম বাজানোর মাধ্যমে, বা শুধুমাত্র একটা পুতুলের সামনে কোনো কিছু উপঢৌকন প্রকাশ করা দেওয়ার মাধ্যমে। এই যে পদ্ধতিগুলাকে, এগুলাকে আসলে অনেকটা ইন জেনারেল সেন্সে বলা হতো ভুডান। ভুডান মূলত বুঝতেই পারছেন যে এই শব্দ থেকেই ভুডুর আলটিমেট উৎপত্তি ঘটেছে। মূলত আমরা জানি যে ইউরোপিয়ানরা যখন ব্রাজিল থেকে শুরু করে আপনার হেইতি বা এই সমস্ত জায়গায় তারা যখন উপনিবেশ স্থাপন করেছে, তাদের প্রয়োজন ছিল এখানে শ্রমিকের। কারণ এত বড় জমি রয়ে গেছে ওখানে, যেখানে আপনার অনেক খাদ্যশস্য উৎপাদন করা হয়। বিশেষ করে ওখানে এমন একটা বাস্তবতা ছিল যেখানে প্রচুর পরিমাণে আখ উৎপাদন করা সম্ভব হতো। হেইতি মূলত এমন একটি জায়গা ছিল, ছোট্ট একটা দ্বীপ, কিন্তু এখানে আপনার কিন্তু তাদের প্রচুর পরিমাণে এখানে তাদের ফসলের যে উৎপাদনটা খুব ভালো হতো। তারা তখন ডিসাইড করলো আফ্রিকা থেকে তাদের প্রচুর পরিমাণে তাদের স্লেভদেরকে নিয়ে যেতে হবে, যেটাকে আমরা বলতে পারি যে মূলত আটলান্টিকের চেয়ে স্লেভ ট্রেড যেটা বলা হয় সেটা ইনফেমাস আমরা বলবো এটাকে খুবই। কারণ প্রচুর প্রচুর সংখ্যক শ্রমিক কিন্তু মারা গেছে বিশেষ করে যখন তাদেরকে জাহাজে করে আনা হতো তাদের মৃত্যু ঘটত প্রচুর সংখ্যক, এবং তারপরে যে অত্যাচারের কথা সেটা তো মানে ইতিহাস যদি আমরা দেখি, যদি আমরা বই পড়ে আমরা জানতেই পারবো বা জানিও। মূলত পশ্চিম আফ্রিকা থেকে যখন স্লেভদেরকে নিয়ে যাওয়া হয় হেইতিতে, তখন তারা তাদের যে এই ভুডান যে বিশ্বাসটা ছিল সেখানকার কিছু ফ্র্যাগমেন্ট কিন্তু তারা তাদের সাথে নিয়ে গেছিল। হয়তোবা কোনো পুতুল নিয়ে যেতে পারে, হয়তোবা তারা কোনো একটা পাথরের টুকরো নিয়ে যেতে পারে, হয়তোবা কোনো পূজার উপকরণ নিয়ে যেতে পারে, কিন্তু তার থেকেও বড় বিষয় হচ্ছে তারা তাদের বিশ্বাসটাকে কিন্তু নিয়ে গিয়েছিল। কারণ যত কিছুই হোক, যত অত্যাচারী করা হোক, বিশ্বাস তো রয়ে যায় মানুষের মধ্যে। এরপরে যেটা হয়েছে, এই বিভিন্ন যে আফ্রিকার জনগোষ্ঠী ছিল তারা যখন হেইতিতে পৌঁছায় চলে যায়, তখন তাদের সাথে কিন্তু অন্য একটা বিষয়ের সংমিশ্রণ ঘটে, এটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টিয়ানিটির। তারা তাদের নিজস্ব বিশ্বাসের সাথে সংমিশ্রণ ঘটায় খ্রিস্টিয়ান বিশ্বাসে, কারণ তাদেরকে কিন্তু ক্যাথলিক করার জন্য নানাভাবে চর্চা করা হয়েছে। এটা আপনার ফ্রেঞ্চরাও করেছে, পরবর্তীতে আমরা দেখব যে পর্তুগিজরাও করার চেষ্টা করেছে। সো এই দুইটার সন্নিবেশে যেটা হয়, তাদের একটা নতুন ধরনের একটা ধর্মের উদ্ভব ঘটে। এই ভুদান থেকে তাদের এই ধর্মটাকে আমরা বলতে পারি ভুডু, যেখানে তারা বিশ্বাস করত যে খ্রিস্টিয়ান যে সেন্টরা আছে তাদের মধ্যেও এরকম ভুডু একটা পাওয়ার আছে, তাদের মধ্যে একটা সাপের মতো মানে সাপকে ব্যবহার করার শক্তি আছে। অর্থাৎ কি করছে তারা, তাদের নিজস্ব ধর্মীয় যে বিশ্বাসটা আছে তার মধ্যে একদিকে খ্রিস্টিয়ানিটি আর এই দিক থেকে গেছে হচ্ছে তাদের নিজস্ব বিশ্বাস। এখানে যদি আমি বলি, এটা কিন্তু শুধুমাত্র যে খ্রিস্টিয়ানিটির ক্ষেত্রে হচ্ছে সেটা কিন্তু না। ইসলাম যখন আপনার আফ্রিকাতে ইনফ্লুয়েন্স রাখা শুরু করেছিল, বিশেষ করে যখন সাব সাহারা অঞ্চলের নিচের দিকে, যেমন যদি আমরা বলি স্পেশালি বলি বুর্কিনা ফাসো যে দেশটা আছে, ওখানে যখন ইসলাম প্রকাশিত হয়েছে প্রচারিত হয়েছে, বা আপনার যখন আমরা দেখেছি সেনেগালে প্রচারিত হয়েছে, তখনও কিন্তু দেখা গেছে যে ইসলামের যে মূল এসেন্স আছে তার সাথে কিন্তু তাদের কিছু লোকাল এলিমেন্ট যুক্ত হয়েছিল। এগুলাকে তখনকার যুগে, বা আমরা যদি দেখি যে আপনি তো মামদানির নাম নিশ্চয় শুনেছেন, যিনি বই লিখেছেন গুড মুসলিম ব্যাড মুসলিম, যার ছেলে হচ্ছেন জোর মামদানি, এখন যে ইয়েতে আছেন নিউ ইয়র্কে মেয়র, হ্যাঁ, ওনার বাবা একটা গ্রন্থ লিখেছেন আপনার, ওই গ্রন্থ উনি লিখেছেন ব্যাড মুসলিম গুড মুসলিম। ওখানে উনি বলেছেন যে ইসলাম কিন্তু আফ্রিকাতে যখন প্রচারিত হচ্ছে ওখানে কিন্তু সেগুলোকে বলা হতো ফোক ইসলাম, অর্থাৎ তাদের নিজস্ব কিছু এলিমেন্ট কিন্তু যুক্ত হয়েছিল। যাই হোক, এই ভুডু এলিমেন্টগুলো যখন খ্রিস্টিয়ানিটির সঙ্গে যুক্ত হল, তখন এখানে একটা ভিন্ন ধারা ধর্মমত কিন্তু প্রচারিত হওয়া শুরু করল। এবং এরপরে যেটা হয়েছে আমরা দেখব যে ইতিহাসের বাস্তবতায় ভুডু বিশ্বাসগুলো যখন খ্রিস্টিয়ানিটির একটা এক ধরনের বিকৃতি এখানে হয়েছে, বা খ্রিস্টিয়ানিটির সঙ্গে যখন আফ্রিকান রিলিজিয়াস এলিমেন্টগুলো যুক্ত হয়েছে, তখন ট্রেডিশনাল যে খ্রিস্টিয়ানরা ছিল তারা কিন্তু সেটাকে কখনোই পজিটিভলি নেয়নি, তারা কিন্তু সেগুলোকে নেগেটিভলি নেওয়ার চেষ্টা করেছে। এবং নেগেটিভলি নেওয়ার পরবর্তীতে কি হয়েছে, একসময় কিন্তু 1791 সালে এই অসম্ভব রকমের অপারেশনের ফলে এবং অত্যন্ত অতিমাত্রায় অত্যাচারের ফলে এই খ্রিস্টাঙ্গ স্লেভরা এক ধরনের বিদ্রোহ করে, এবং বিদ্রোহের ফলে কিন্তু প্রথম খ্রিস্টাঙ্গ দেশ হিসেবে এবং প্রথম আপনার দাস হিসেবে কিন্তু মুক্তি লাভ করে কিন্তু এই হেইতির লোকরা। 1791 সালে হেইতি স্বাধীনতা লাভ করে, এটা একটা মনুমেন্টাল বিষয় ছিল খ্রিস্টাঙ্গদের জন্য।
স্যার, ওই সময় দেখা যাচ্ছে যে ইউরোপিয়ানরা কিন্তু বিভিন্ন জায়গায় তাদের উপনিবেশ স্থাপন করছিল, সেখানে স্লেভ বা দাসরা স্বাধীনতা বা মুক্তি লাভ করলো, সেটা তো আসলে ইউরোপিয়ানদের একটা অসারতা প্রমাণ করে, এটা তো তারা ভালোভাবে নেয়নি।
অসারতা এবং চক্ষুশূল তো হয়ে গেছিলই, যে চক্ষুশূল তারা এখনো হয়েছে। এটা এই কাহিনী আপনাকে বলতে পারি যে রিসেন্টলি যখন ফিফা ওয়ার্ল্ড কাপের যে জার্সির কথা আসছিল, তখন ওই যে 1791 সালে হেইতি যখন ওয়ার্ল্ড কাপ খেলছে তারা জার্সিতে সেটা একটা সিম্বল প্রকাশ করেছিল, এবং ফিফা থেকে এই জার্সিটাকে পরা ব্যান করে দেওয়া হয়েছে। এবং এবার 2026-এ মানে শুধুমাত্র ওই সময় না, এই পরাজয়টাকে তারা এখনো মেনে নিতে পারেনি। যাই হোক, আমরা 1791 সালেই ফিরে যাই, যেটা বলছেন আপনি যে কোনোভাবেই ইউরোপিয়ানরা কিন্তু সেটা মানতে পারেনি, তাদের কাছে এটা এক ধরনের বিশাল রকমের পরাজয় ছিল। কারণ তখন তারা পুরো পৃথিবীকে ডোমিনেট করছে, দেখা যাচ্ছে তারা 1757-তে তারা আমাদের বেঙ্গল অঞ্চলকে তারা পুরোপুরি দখল করে নিয়েছে, সেখানে 1791 সালে এই খ্রিস্টাঙ্গ দাসরা স্বাধীন হয়ে যাচ্ছে। এর ফলে তারা যেটা করেছে, তাদের যে পরাজয় ঘটেছিল, তারা যে এই খ্রিস্টাঙ্গ দাসদের কাছে হেরে গিয়েছিল, এটাকে জাস্টিফাই করার জন্য তারা যেটা করেছে, তারা বলেছে যে এই যে ভুডু বিশ্বাসের মধ্যে আছে হচ্ছে এক ধরনের শয়তানের সাথে প্যাক্ট করা, যেটা কিন্তু মূলত ইউরোপের মধ্যযুগ ইউরোপে আমরা কিন্তু দেখতাম। মানুষকে কিন্তু বহুবার বলা হয়েছে যে মানুষের যারা হচ্ছে আপনার খ্রিস্টিয়ানিটির বিরুদ্ধে যাচ্ছে, যারা অ্যান্টি ক্রাইস্ট, তারা প্যাক্ট করছে কাদের সাথে, শয়তানের সাথে, ডেভিলের সাথে। তাদের যে কনসেপ্ট, মধ্য ইউরোপের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটি তারা ব্যবহার করেছে কিন্তু এই হেইতির ক্রীতদাসদের উপরে। এবং এর মুখ্য উদ্দেশ্য ছিল যে তাদেরকে হীনভাবে উপস্থাপন করা, নিজভাবে উপস্থাপন করা, এবং তারা যে আসলে খ্রিস্টানরা যে পরাজিত হয়েছে, কলোনিয়াল ফোর্স যে পরাজিত হয়েছে, সেটাকে জাস্টিফাই করা। তারা বলার চেষ্টা করেছে আমরা এমন একটা ফোর্সের কাছে পরাজিত হয়েছি যারা শয়তানের উপাসনা করে। এবং এখান থেকেই দেখেন যে তাদের মধ্যে যে অভিশাপ কার্স, এই বিষয়গুলো কিন্তু সংযুক্ত করা হয়েছে তাদের পরাজিত হওয়ার কারণেই। তারা তখন পরাজয়টাকে মেনে নিতে পারেনি, মেনে না নিতে পারার কারণেই তারা চেষ্টা করেছে এদেরকে অন্যভাবে উপস্থাপন করতে, তাদেরকে স্বাভাবিক মানুষ হিসেবে উপস্থাপন না করে অস্বাভাবিক শক্তিধর এবং শয়তানের আপনার একেবারে উপাসক হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে। পরবর্তীতে কি হয়েছে যে আমেরিকার লুইসিয়ানা নামে একটা জায়গা আছে, আমরা জানি লুইসিয়ানার নিউ অরলিন্সে একটা গোষ্ঠী, ব্ল্যাক জনগোষ্ঠী, তারা ওখানে মানে মোটামুটি বসবাস করা শুরু করে। এবং তাদের মধ্যে কিছু হেইতিয়ান লোকজন তারা কিন্তু ওখানে মাইগ্রেট করেছিল, এবং পরবর্তীতে তারাও কিন্তু ওখানে এই ভুরু ধর্মের একটা চর্চা শুরু করে। লুইসিয়ানায় যখন এই ভুরু ধর্মের চর্চা শুরু হয় তখন তাদের যে কিছু ডেইটি ছিল বা তাদের কিছু যে আপনার মূর্তি ছিল বা কিছু রিলিজিয়াস উপকরণ ছিল, এগুলা তখন আমেরিকানদের এক ধরনের, সাদা আমেরিকানদের এক ধরনের আগ্রহের বিষয়বস্তু হয়ে যায়। তখন যেটা তারা করা শুরু করে যে এগুলোকে নিয়ে এক ধরনের চর্চা তারা শুরু করে, যেটা তারা মেইন স্ট্রিম মিডিয়াতে অনেক বেশি রংচং মাখিয়ে তারা উপস্থাপন করা শুরু করে। যেমন 1932 একটা মুভি প্রচারিত হয়, আপনার তারা প্রকাশ করে এই এই সিনেমাতে, তাদের নাম ছিল হচ্ছে দ্য হোয়াইট জম্বি। এখানে তারা বলছে ভুডু ম্যাজিক দিয়ে যে শুধুমাত্র একটা ডলের গায়ে পিন মারা যায় এবং তার মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করা যায় সেটাই না, তারা বলছে যে ভুডু ম্যাজিক দিয়ে একটা মৃত ব্যক্তিকেও কিন্তু কবর থেকে উঠে আনা যায় এবং তাকে তাদের ইচ্ছামতো দাস হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ কোনো কিছুকে এমনভাবে উপস্থাপন করা যাতে হচ্ছে মানুষজন সেটাকে অনেক বেশি গ্রহণ করে, মানুষজন সেটাকে হচ্ছে যে এটা নিয়ে চর্চা করে, এবং একটা পর্যায়ে যেটা হয়ে যায় এই ভুডু কালচারকে তারা মুভি থেকে শুরু করে আপনার উপন্যাস থেকে শুরু করে সব জায়গায়, মূলত আমরা যেটা বলি পপুলার কালচার একটা উপকরণ হিসেবে তৈরি করে। এই জন্য দেখবেন যে বর্তমানে যখন ভুডু কনসেপ্টটা আসে আমাদের সামনে, কিন্তু ওই যে প্রতিষ্ঠিত একটা সত্য আছে, যেভাবে তারা একটা কনস্ট্রাক্টেড রিয়েলিটি তৈরি করেছিল যে ভুডু হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে আপনার অনেক বেশি আক্রমণাত্মক, শয়তানের সাথে সংযুক্ত, পুতুলের মাধ্যমে কাউকে ক্ষতি করলে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, এই বিষয়গুলো কিন্তু সংযুক্ত করা হয়েছে। আসলে এটা মূলত কলোনাইজার যারা ছিল, যারা উপনিবেশ স্থাপন করেছিল, তাদের পরাজয়ের আত্মগ্লানী থেকে সরে আসতে তারা আসলে এই ধরনের একটা বাস্তবতা এই খ্রিস্টাঙ্গ বিশ্বাসের উপরে আরোপ করেছে। এর বাহ্যিক কোনো মানে প্রমাণ বা এর কোনো আমরা যদি বলি যে এভিডেন্স কিন্তু আসলে পাওয়া যায়নি।
স্যার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ওই সময় মানে মধ্যযুগে ইউরোপে অনেক ধরনের নির্যাতনের কিন্তু যন্ত্র আবিষ্কৃত হয়েছিল, বিভিন্নভাবে মানুষকে নির্যাতন করত। তো এই জিনিসগুলো কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, বিশেষ করে এখন মিডিয়ার কল্যাণে কিছু কিছু জিনিস আমাদের সামনে এসেছে। আর একটা বিষয় সময় ছিল ইনকুইজিশন, কোন একটা নারীকে ডাইনি প্রমাণ করে তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলা। তো এটা আসলে কেন করতো? আপনি শুরুতে একবার বলছিলেন আমাকে যে সম্পত্তি সংক্রান্ত একটা বিষয় ছিল যে ইচ্ছা করে কোন একটা নারীকে আগুনে পুড়িয়ে ফেলার একটা প্ল্যান সাজানো এবং সেই প্ল্যানটা বাস্তবায়ন করা, আসলে এটা তারা কেন করতো ইনকুইজিশনটা, একটু যদি বলতেন।
আসলে ইনকুইজিশনের মূল কারণ, মূল বিষয়টা ছিল যে খ্রিস্টানিটির যে এথিক্স এবং তাদের যে একটা ব্যবস্থা যাতে সম্পূর্ণভাবে ঠিক মতো চলে, যেটা আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ পুলিশ। বর্তমানে পুলিশ ফোর্সই হচ্ছে ওই সময়কার ইনকুইজিশন, খুব সাধারণভাবে বললে, কিন্তু এটার সাথে ধর্মটা একেবারেই খুব একান্তভাবে জড়িত। এবং যে কথা আপনি বলছেন যে ডাইনি সন্দেহে পুড়িয়ে মারা, এটা মাঝখানে দীর্ঘ সময় ধরে চর্চিত ছিল, যেটাকে বলা হয় উইচ ক্রেজ মধ্যযুগে ইউরোপের। এবং এর অন্যতম কারণ ছিল এটাকে আমরা বলতে পারি একটা সিস্টেম। ইউরোপে তখন প্রাইমোজেনিচার নামে একটা সিস্টেম ছিল, অর্থাৎ কোন পিতার সম্পত্তি অধিকারী শুধুমাত্র তার বড় ছেলে হবে,
শুধু বড়
ছেলে, অন্য কোন সন্তান না। এবং এই ঘটনার ফলে যেটা হয়েছে একটা ব্যালেন্স নষ্ট হয়ে গেছিল। দেখবেন যে ইউরোপে কিন্তু একটা পর্যায়ে মানুষজন বাণিজ্যের জন্য বেরিয়ে পড়ল, তাদের যে মধ্যযুগে যে সামন্ত প্রথা ছিল সেখান থেকে সরে গিয়ে তারা ব্যবসা বাণিজ্যের জন্য জাহাজে করে অন্য জায়গায় এক্সপেডিশন শুরু করলো। এর মূল কারণ ছিল প্রাইমোজেনিচার, কারণ শুধুমাত্র আপনি আপনার বাবার বড় ছেলে আপনি সবকিছু পাবেন, আপনার ছোট ভাই কিছুই পাবে না, জিরো। শুধুমাত্র বড় ভাই যদি তাকে দক্ষিণ্য করে কোনো কিছু করার সুযোগ দেয় তাহলে সে টিকে থাকতে পারবে, বা তাকে যদি কোনো অনুদান দেয় তাছাড়া তার আর কোনো কিছু করার নেই। এক্ষেত্রে যেটা হতো, কোনোভাবে আমরা জানি যে ইউরোপে কিন্তু তখন ক্রুজারের একটা বিষয় ছিল, যুদ্ধক্ষেত্রে প্রচুর মানুষজন যুদ্ধে অংশগ্রহণ করত, এবং এই ক্রুসেডের যুদ্ধ বা অন্যান্য যুদ্ধের ফলে কিন্তু দেখা গেছে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু মারা গেছে। এবং এই প্রাইমোজেনিচারের ফলে যেটা হয়েছে যে বড় ছেলে যা শুধু সম্পত্তি পাবে, এই বড় ছেলেরাও কিন্তু দেখা গেছে নানাভাবে মারা গেছে। ক্রুসেডের যুদ্ধের কথা যদি আমরা বলি বা অন্যান্য জায়গায় যখন যুদ্ধ হয়েছে নিজেদের মধ্যে, তারা এরকমভাবে মারা গেছে। বা এই সময় এর পাশাপাশি তো আপনার প্লেগ ছিলই, আমরা জানি যে আপনার প্লেগের ফলে বহুল সংখ্যক লোক কিন্তু এই সময় মারা গেছে। এর ফলে যারা বিধবা ছিল তারা হয়ে গেল হচ্ছে একটা বড় টার্গেট, কারণ যেহেতু আপনার বড় ছেলের ওয়াইফ হিসেবে বিধবারা সম্পত্তি পাচ্ছে, তখন তাদের মাঝে আসলে একে সরিয়ে দিতে হবে। এখন সরিয়ে দেওয়ার উপায়টা কি? সবচেয়ে ইজি হয়ে তখন যেহেতু একটা ডাইনির একটা বিষয় ছিল, ধারণা করা হতো যে ডাইনির সাথে কোনো নারীরা প্যাক্ট করতে, মানে ডাইনি শয়তানের সাথে কোনো নারীরা প্যাক্ট করতে পারবে, এবং খ্রিস্টানিতে একটা জিনিস বলাই ছিল যে তারা বিশ্বাস করতো নারীরা হচ্ছে দুর্বল ওই সময়। তারা বিশ্বাস করতো নারীরা দুর্বল, সুতরাং শয়তান কখনোই পুরুষকে প্রভাবিত করতে পারবে না যতটা নারীদেরকে প্রভাবিত করতে পারবে, এবং যেহেতু সেই নারী বিধবা তাকে প্রভাবিত করা খুবই সোজা। সেই শয়তানের সাথে সেই নারী একটা প্যাক্ট করছে, ডেভিলের সাথে প্যাক্ট, এবং এর মাধ্যমে সে উইচে পরিণত করছে। এই সময় এই প্রবণতা আসে উইচদেরকে হত্যা করতে হবে, এবং তাদেরকে আপনার আগুনে পুড়িয়ে মারা হতো, আমরা জানি স্টেকে আটকিয়ে আগুনে পুড়িয়ে মারা হতো। এখন এই প্রাইমোজেনিচারের ফলে যেটা হচ্ছে, সম্পত্তি যেহেতু সন্তানরা পেতেন অনেকেই, তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল, ক্রোধ ছিল, যখন তারা দেখলো যে তাদের এই বিধবা আছে, তাদের বড় ভাই মারা গেছে, এদিকে তার বেঁচে রাখার কোনো প্রয়োজন নাই, বেটা তাদেরকে ডাইনি সন্দেহে যদি পুড়িয়ে মারা যায় তাহলে সম্পত্তি তো তারা পেয়ে যাবে। এর ফলে কিন্তু বহু সংখ্যক নিরীহ নারীদেরকে হত্যা করা হয়েছে, এবং ইনকুইজিশন ভয়াবহ অত্যাচারের মাধ্যমে কিন্তু অনেক সময় তাদের কাছ থেকে কনফেস করে নিত যে তারা এত বেশি অত্যাচার করা হতো, তারা মানে তাদের পক্ষে সেটা সহ্য করা সম্ভব হতো, তখন তারা স্বীকার করতে বাধ্য হতো, এবং এর মাধ্যমে কিন্তু বহু সংখ্যক নিরীহ নারীদেরকে হত্যা করা হচ্ছে। এটা আসলে ইতিহাসের একটা কলঙ্কজনক অধ্যায়।
আমরা জোয়ানা পার্কের কথাও জানি, তাকেও কিন্তু ইনকুইজিশন করা হয়েছে।
হ্যাঁ, যখনই কারো কোনো কিছু তাদের পছন্দ হচ্ছিল না, যখনই মনে হবে যে তখন এই ইনকুইজিটরদের কাছে যেটা তাদের পছন্দনীয় না, তখন তারা ধর্মের দোহাই দিয়ে, খ্রিস্টানিটির দোহাই দিয়ে তাদেরকে কিন্তু মেরে ফেলত, বা এই ডানি সন্দেহে তাদেরকে, মানে বিশেষ করে নারী হলে তো কোনো কথাই নাই, পুরুষদের ক্ষেত্রে কষ্টকর, ওভাবে পারত না, কিন্তু নারী হলেই ডাইনি।
মানে তারা একটা ডাইনবিদ্যা বা এমন কোন কালো জাদুর চর্চা করছে যার কারণে তারা ডাইনি হয়ে গেছে, তাদেরকে আর বেঁচে থাকার কোন অধিকার নাই, তাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারলে তাহলে মানে তার আত্মা আর কোন ক্ষয়ক্ষতি করতে পারবে না, বা তাকে এরকমও শোনা গিয়েছে যে তাদেরকে মেরে ফেললেও নাকি তারা জীবিত হয়ে যায়। এই কারণে জীবন্ত আগুনে পুড়িয়ে মারার একটা আয়োজন করে তাদেরকে পুড়িয়ে মারা হতো
যতটা সম্ভব, আপনার কষ্টদায়ক মৃত্যু দেওয়া যায়। এখানে দুটি বিষয় ছিল, একদিক থেকে হচ্ছে যে তারা তো ধর্মটাকে ব্যবহার করছে, এবং ডাইনি সন্দেহ যাদেরকে তারা চিহ্নিত করছে তাদের সম্পর্কে বলা হচ্ছে এরা শয়তানের সাথে প্যাক্ট করেছে। শয়তানের সাথে প্যাক্ট কিন্তু যে কোনো ধর্মের সবচেয়ে বড় গুরুতর অপরাধ, কিন্তু যদি এটা সত্য হয়ে থাকে, ধরেন যদি আপনি চিন্তা করেন যে আপনার শয়তানের সাথে প্যাক্ট মানে কি, পুরোপুরিভাবে ঈশ্বরের বিরুদ্ধাচারণ করা, সরাসরি তাকে অস্বীকার করা শুধু না, তার বিরুদ্ধাচারণ করা। কিন্তু এক হচ্ছে আমি ঈশ্বরে বিশ্বাস করছি না, আরেক জিনিস, কিন্তু আমি ঈশ্বরের বিরোধিতা করছি, এই প্যাক্টের মাধ্যমে কিন্তু ওই সত্যই প্রকাশিত হতো। সো তাদের হাতে কিন্তু তখন ওই রাইটটা ছিল, এবং সাধারণ মানুষ কিন্তু সেই বিষয়টাকে সমর্থন করত।
স্যার, ওই সময় তো চার্চের হাতে অনেক ক্ষমতা ছিল, কিন্তু আর একটা বিষয় তা হচ্ছে ওই সময় কি আসলে একেবারেই এই ডাইন বিদ্যা বা উইচক্রাফট কি চর্চিত হতো না ওই সময়ের প্রেক্ষাপটে? এখনো তো দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো চর্চিত হচ্ছে,
বর্তমানে চর্চিত হচ্ছে, কিছুটা ফ্যাশনেবল, কিছুটা রিয়েলিস্টিক, কিছু বিষয় আছে যেগুলো আসলে আমাদের পক্ষে তো ওভাবে ব্যাখ্যা করা কঠিন, কিন্তু অবশ্যই আছে। কিন্তু এই চর্চার মূল বিষয়টা ছিল যে একটা অংশ অবশ্যই এরকম চর্চার সঙ্গে ছিল, যেমন স্ক্যান্ডিনেভিয়াতে বলা হতো উইকা, যেটা আপনার মিডিয়েভাল ইউরোপে বলা হতো উইচক্রাফট। তো একটা গ্রুপ অফ পিপল কিন্তু অবশ্যই এ ধরনের ঈশ্বর বিরোধী কর্মকাণ্ডে সংযুক্ত ছিল, যাদেরকে যারা হচ্ছে যদি আমরা ওভাবে বলি যাদেরকে শয়তান যাদেরকে হচ্ছে প্ররোচনা দিত, কিন্তু সেটা হচ্ছে একটা গ্রুপ অফ পিপল, কিন্তু সেটাকে কাজে লাগিয়ে সেই ব্যবস্থাটাকে নিয়ে কিন্তু সাধারণ নিরীহ বহু মানুষকে হত্যা করা হচ্ছে।
এখানে মব সৃষ্টি করে,
মব সৃষ্টি করে
একটা নিরীহ মানুষকে হত্যা করা।
হ্যাঁ, এটা এজন্য বলা হয়েছে পরবর্তীতে সময়টাকে উইচ ক্রেজ, কারণ ধরেন হয়তো বা এই ধরনের চর্চার সঙ্গে ছিল 10 জন 15 জন, মারা হয়েছে হাজার হাজার মানে নারীকে।
স্যার, আমরা এই ভুডু নিয়ে যে কথাটা বলছিলাম যে এই ভুডুর শরীরে পিন প্রবেশ করিয়ে দেখা যাচ্ছে যে যেই ব্যক্তিকে ক্ষতি করার দরকার সেই ব্যক্তির নাম বা এই সংক্রান্ত বিষয়গুলো যুক্ত করে বলা হয় যে ওটার মধ্যে এমন একটা ফ্রিকোয়েন্সি তৈরি করা যে ফ্রিকোয়েন্সিটা ওই ব্যক্তির সাথে কানেক্টেড হয়ে যাবে এবং একটা নেগেটিভ ফ্রিকোয়েন্সির সাথে সে যুক্ত হয়ে যাবে, যার ফলে ওইখানে কোনো পিন শরীরের ওই পুতুলের শরীরের যেই অংশে গেঁথে দেওয়া হবে ওই ব্যক্তির শরীরের ওই অংশেও সেখানে ওই ধরনের যন্ত্রণা অনুভূত হবে। এইটা এইটার একটা বিষয় এই ধরনের ভুডু চর্চার মধ্যে আমরা এখনো দেখতে পাই যে অনেকে এটা বিশ্বাস করেন শুধু যে মধ্য ইউরোপ বা আফ্রিকা বা শুধু ওই জায়গা না, আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এই বাংলাদেশেও এই ধরনের বিষয়গুলো দেখা যায়। তো এইটার আসলে ব্যাখ্যা কি বা আপনাদের থিওরিটিক্যাল অর্থাৎ তাত্ত্বিকভাবে এটা আপনারা কি পেয়েছেন আর কি এই বিষয়ে?
তাত্ত্বিকভাবে বললে আসলে তো তত্ত্ব নিয়ে যারা চর্চা করে তারা তো আসলে এভিডেন্স খুঁজে, তারা তো আসলে এভিডেন্সের মাধ্যমে কোনো কিছুকে ব্যাখ্যা করার চেষ্টা করবে। তো বিষয়টা হচ্ছে যে আমি এটুকুই বলবো, আমার কাছে যেটা মনে হচ্ছে এগুলাকে আমরা অসত্য বলতে পারি না, কারণ এরকম কিছু এভিডেন্স অনেক নৃবিজ্ঞানীরাও কিন্তু দেখেছেন। যেমন মেক্সিকোর একজন নৃবিজ্ঞানী আছেন, ওনার নামটা এই মোমেন্টে আমার খেয়াল হচ্ছে না, কিন্তু ওনার একটা এক্সপিরিয়েন্স দেখেছিলাম যে উনি মেক্সিকোতে এরকম কিন্তু এরকম একইভাবে আপনার এরকম ব্ল্যাক ম্যাজিক চর্চার একটা সুযোগ মানে ঘটনা আছে এবং একটা নির্দিষ্ট জায়গায় ব্ল্যাক ম্যাজিক করার জন্য বিভিন্ন রকম সামগ্রী কিনতে পাওয়া যায়। উনি যেটা করেছিলেন তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এই ব্ল্যাক ম্যাজিক যেখানে করা হয় সেখানকার কিছু জিনিস উনি পুড়িয়ে দিয়েছিলেন এবং পুড়িয়ে দেওয়ার পর উনি প্রায় এক সপ্তাহ সেন্সলেস অবস্থায় ছিলেন, কারণ উনি ওখানে বলছেন যে এত নেগেটিভ এনার্জি উনি ফেস করছেন যেটা নেওয়ার মতো না। সো বিষয় যেটা হচ্ছে যে ভুডু ম্যাজিক হিসেবে যেটাকে বলা হচ্ছে হেইটিয়ানদের উপরে সেটা একটা কলোনিয়াল ষড়যন্ত্র, কিন্তু এই ম্যাজিক যে অস্তিত্বহীন এটা আমরা বলতে পারবো না, কারণ যদি আমরা অ্যানশিয়েন্ট সুমেরের কথা বলি, অ্যানশিয়েন্ট ব্যাবিলনের কথা বলি বা গ্রিস বা রোমের কার্স ম্যাজিকের কথা বলি তার সাথে কিন্তু এর সম্পর্ক আছে, দীর্ঘ সময় ধরে সম্পর্ক আছে। এবং যেটা হয়েছে যে মূলত আমাদের যে মেসোপটেমিয়ান অঞ্চল বা ইউরোপ বা ইভেন আমাদের ভারতবর্ষেও এ ধরনের ম্যাজিকের কিন্তু অস্তিত্ব ছিল, বা আরবিয়ান পেনিনসুলাতেও কিন্তু এ ধরনের ম্যাজিকের চর্চার অস্তিত্ব ছিল। এই যে চর্চাটা এটা হচ্ছে দীর্ঘ সময় ধরে চর্চা হয়েছে এবং এটার সাথে কোনোভাবে পপুলারাইজ করার জন্য ভুডুটাকে সংযুক্ত করা হয়েছে, কারণ যেহেতু ভুডু একটা সিম্বল হয়ে গিয়েছিল যেটা একটা অলরেডি পপুলার কালচার এস্টাবলিশড একটা বিষয় হয়ে গেছে, এর সঙ্গে যদি অতিপ্রাকৃত অন্য কিছুকে বা পুরনো কোনো কিছুকে সংযুক্ত করা হয় তাহলে তো সেটা আরো বেশি কার্যকরী হবে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে এই বিষয়গুলো তো আসলে অনেক গোপন বা এই বিষয়গুলো তো অনেক বেশি ডিসক্রিট, পপুলারাইজড ওয়েতে আমরা যেটা উপস্থাপন করি সেগুলো কিন্তু খুব একটা সত্য না, বরং সেটা মানুষকে খুশি করার জন্য বা মানুষকে মনোরঞ্জন করার জন্য। সো মূলত মানুষের মনোরঞ্জনের জন্যই কিন্তু এই ইমেজগুলো তৈরি করা হয়েছে, সেগুলো মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। কিন্তু তাই বলে এটা কিন্তু বলা যাবে না যে এই ধরনের এগুলো বাস্তবতা নাই, বাস্তবতা অবশ্যই থাকতে পারে। যেটা আমি বলছি যে অনেক কিছু আছে পৃথিবীতে যেগুলো আমরা হয়তো তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করতে পারবো না, বিশ্লেষণ করতে পারবো না,
প্রমাণও করা যায় না,
প্রমাণ করা সম্ভব না, কিন্তু সেগুলো কিন্তু অস্তিত্ব আছে। কারণ আপনি যদি এখন বলেন যে কোনো কিছু অস্তিত্ব আপনি কংক্রিটভাবে উপস্থাপন করবেন, আপনি কিন্তু কোনোভাবেই একদম এ বি এ ইকুয়াল টু মানে এভাবে করতে পারবেন না বা 2+2=4 এভাবে আপনি করতে পারবেন না, কিন্তু আমরা কিন্তু স্পেকুলেট করি, সবকিছু কিন্তু আমরা ব্যাখ্যা করি। সো কোনো কিছুই কিন্তু ব্যাখ্যা দিয়ে পুরোপুরিভাবে বোঝানো সম্ভব না, আবার কিন্তু কোনো কিছু কিন্তু একেবারে ব্যাখ্যা দিত না। সো এটা দুটা বিষয় দুভাবে এটাকে ব্যাখ্যা করে আমরা বোঝার চেষ্টা করতে পারি। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, আমার কাছে মনে হয় যে এমন কিছু অস্তিত্ব অবশ্যই আছে যেটা দীর্ঘ সময় ধরে আমাদের ইতিহাস বলি বা প্রাকৃতিহাস বলি সেখানেও চর্চিত হয়েছে, যেটা এখনো আমাদের মাঝে উপস্থিত এবং অনেক কিছু আমরা এখনো সমাধান করতে পারিনি, সলিউশন আমাদের মাঝে নাই। সো আমার কাছে মনে হয় অবশ্যই এই ধরনের ম্যাজিকের চর্চা ছিল। যদি আপনি ধর্মীয় বিশ্বাসের কথা বলেন, শুধু ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি যদি আমরা সাংস্কৃতিকভাবে যে চর্চাগুলো দেখি সেখানে কিন্তু এগুলো রয়ে গেছে, কিন্তু টিপিক্যালি যদি আমি স্পেসিফিক ভাবে বলি ভুডু বিষয় এটা একটা পপুলার কালচার ছাড়া কিছু না, এটা শুধুমাত্র একটা সিম্বলিক জেস্টার হয়ে গেছে। এরকম কালচার অনেক জায়গাতে আছে, কিন্তু আমরা সিম্বলিক একটা ব্ল্যাক ম্যাজিক একটা সিম্বল হিসেবে ভুডু ডলকে ব্যবহার করে থাকছি।
স্যার, এই যে আফ্রিকার যারা স্লেভস বা যারা দাস যারা ইউরোপে পরবর্তীতে এসেছিল, তাদের উপর দোষ চাপানো হচ্ছে যে তারা এই চর্চাটা করত বা তারা এই জিনিসটাকে ছড়িয়ে দিয়েছে। আসলে ওই সময়ে মধ্য ইউরোপে, মধ্যযুগে বা ইউরোপের অন্যান্য সাইড যেগুলো আছে, সেখানে তারা কি অন্য কোনো ধরনের এমন কোনো কিছুর চর্চা করত যা তারা গোপন করে রাখতে চাইত, যা তারা পরবর্তীতে আফ্রিকানদের উপর চাপিয়ে দিয়েছে?
আসলে বিষয়টা খুবই সাটল, এবং ইউরোপ তো আসলে নিজেদেরকে সভ্যতার ধারক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, এবং সেই সাথে আমরা জানি পাশ্চাত্য সেটা করেই থাকে। সো তাদের বিরুদ্ধে কোনো কিছু বলাটা, উপস্থাপন করাটা কঠিন, কিন্তু বাস্তব কথা হচ্ছে যে যারা ক্ষমতাধর তারা কিন্তু অনেক কিছুকেই লুকানোর চেষ্টা করে থাকে। যদি আপনি দেখেন যে এই ব্ল্যাক ম্যাজিকের চর্চা কোথায় সবচেয়ে বেশি হয়েছে, সেটা কিন্তু অবশ্যই ইউরোপেই হয়েছে। এবং যদি আপনি তাদের ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে, যদি আপনি সঙ্গীতের মধ্যে দেখেন, যদি আপনি মুভির মধ্যেও দেখেন, যদি আপনি গ্রন্থ লেখা হয়েছে যার মধ্যে তার মধ্যেও দেখেন, সব জায়গাতে কিন্তু ব্ল্যাক ম্যাজিককে উৎসাহিত করা হয়েছে এবং ব্ল্যাক ম্যাজিককে আপনার সাধারণ মানুষের কাছে পপুলারাইজ করার চেষ্টা হয়েছে। কিন্তু শুধু ইউরোপ বলবো না, পাশ্চাত্যে, এটা আপনি ইউরোপের সাথে আমেরিকা বা কানাডাকেও যুক্ত করতে পারেন, এসব জায়গাতে এগুলো হয়েছে। তো আসলে মূলত তাদের সংস্কৃতিতে, বিশেষ করে যখন চার্চের একটা প্রভাব ছিল আপনার মধ্যযুগীয় ইউরোপে, কিন্তু সবসময় এই ব্ল্যাক ম্যাজিকের একটা অস্তিত্ব ছিল। এর কারণটা হচ্ছে, যদি আমরা ইতিহাসে ফিরে যাই আরো আগে, আমরা জানি গথদের কথা, জার্মান যে সমস্ত ট্রাইবরা ছিল তাদেরকে আমরা গথ বলতাম। তো এরা কিন্তু পরবর্তীতে মূলত খ্রিস্টিয়ানিটি গ্রহণ করেছিল। এই গথিক যে কালচার আছে, আপনি দেখবেন যে গথিক আর্কিটেকচারের কথা বলা হয়, গথিক কালচারের কথা বলা হয়, মূলত 1100 সালের দিকে, মানে 1100 থেকে 1200 সালের মধ্যে একটা চর্চা ছিল। এবং এরা কিন্তু দীর্ঘ সময় এদের একটা কালচারাল একটা সেগমেন্টই ছিল, এরা কিন্তু মোটামুটি ইউরোপের কালচারকে দীর্ঘ সময় ধরে প্রভাবিত করেছে। এই গথিকরা মূলত ছিল হচ্ছে পিগান, বা একেবারেই আপনার খুব যদি ধার্মিক বাস্তবতার কথা চিন্তা করি, তারা তাদের ধর্ম ছিল একেবারে নানা রকম অপদেবতা এবং অন্যান্য ছোট ছোট দেবতায় তারা বিশ্বাসী ছিল। এই যে পেইগান ছিল যারা, তাদের যে কিছু বিশ্বাস বা তাদের মধ্যে ব্ল্যাক ম্যাজিকে যে বিশ্বাস, এটা কিন্তু দীর্ঘ সময় ধরে ইউরোপে চর্চিত হয়েছে। এবং খ্রিস্টানিটি যখন সেখানে প্রভাবিত বিস্তার করা হয়েছে করেছে, তখনও কিন্তু এই বিশ্বাসগুলো রয়ে গেছিল। যেটা বললাম যে কোনো একটা গোষ্ঠী কিন্তু তাদের বিশ্বাস থেকে পুরোপুরিভাবে একদিনে নিশ্চিন্ন হতে চলে যায় না, সেই বিশ্বাসটাকে কিন্তু তারা নিশ্চিন্ন করে দেয় না। ধরা যাক একটা নতুন কোন জায়গায় যদি কোনো ধর্ম প্রতিষ্ঠিত হয়, সেখানে তাদের যে পূর্ববর্তী ধর্মীয় বিশ্বাস ছিল এগুলো কিন্তু রয়েছে, এলিমেন্ট কিন্তু রয়েছে। ঠিক একইভাবে কিন্তু এই গথদের মধ্যে কিন্তু কিছু এলিমেন্ট রয়ে গিয়েছিল তাদের যে এই ব্ল্যাক ম্যাজিকের চর্চা করার বিষয়টা, যেটা আমরা বলি যে কালো বিড়ালের একটা বিষয় আছে বা কালো রঙের ড্রেস পরার যে বিষয়টা আছে, এগুলো কিন্তু গথিক কালচার। এবং এই গথিক কালচারের একটা প্রভাব ইউরোপে ছিল। পরবর্তীতে হচ্ছে যে এর সাথে খ্রিস্টিয়ান কিছু বাস্তবতা যুক্ত হয়েছে, চার্চের কিছু বাস্তবতা যুক্ত হয়েছে, এবং চার্চ যেহেতু একটা সময় ওদের ভূমির অধিকাংশ চার্চের মালিকানায় ছিল, এবং চার্চ যেহেতু একটা পর্যায়ে চার্চের সঙ্গে সংযুক্ত, যারা তাদের ইউরোপকে নানাভাবে অপ্রেস করেছে, তারা ইউরোপের সাধারণ মানুষকে নানাভাবে হচ্ছে শোষণ করার চেষ্টা করেছে, এই জন্য চার্চের প্রতি কিন্তু সাধারণ মানুষের একটা বিরূপ মনোভাব ছিলই। নট এটা কিন্তু খ্রিস্টিয়ানিটির বিরুদ্ধে নয়, বাট চার্চের বিরুদ্ধে, যেভাবে চার্চ তাদেরকে হচ্ছে শোষণ করছে। এর ফলে যেটা হচ্ছে যে তাদের মধ্যে এই মানসিকতা ছিল যে আমরা চার্চকে বা চার্চের যারা বিশপ আছে বা চার্চের যারা প্রিস্ট আছে তাদেরকে আমরা ওভাবে সমর্থন করি না। এর ফলে অনেক সময় দেখা গেছে মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন এসেছে, এবং ফ্রাস্ট্রেশন এসে হয়তোবা তারা এরকম গথিক বা এই ডেভিল ওয়ার্শিপের দিকে যেতে পারে, এরকম অনেক সময় ধারণা করা হয়। কিন্তু যেহেতু ইতিহাসের পাতা এগুলোকে অনেক সময় হাইড করা হয়েছে, ইতিহাসের আলোকে এগুলো আসলে খুব বেশি আর আমাদের সামনে অভাবে আসে না, এবং ইউরোপ কখনোই চাবে না যে তাদের এই বিষয়গুলোকে তারা খুব বেশি হাইলাইট করতে, কারণ এর মাধ্যমে এইসব বিষয়গুলো যদি বেশি প্রকাশিত হয় তাহলে কিন্তু খ্রিস্টিয়ানিটির যে একটা লেগাসি আছে বা চার্চের যে একটা লেগাসি আছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। সো আমি সম্মান রেখেই বলছি সবার প্রতি যে হয়তোবা এরকম কোনো কিছু ঘটতে পারে, এগুলো আসলে নিশ্চয়তা দিয়ে বলা সম্ভব না, বাট হ্যাঁ, হয়তোবা চার্চের অতিরিক্ত মানে শোষণ বা শাসনের ফলে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন থেকেই হয়তো তারা এই ধরনের ডেভিল ওয়ার্শিপের সঙ্গে যুক্ত হয়েছে বলে আমার ধারণা।
আমাদের ইসলামের ইতিহাসেও কিন্তু একটি বিষয়ে আমরা মোটামুটি দালিলিক প্রমাণ সহই এটা জানি, তা হচ্ছে যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তাআলা আনহু উনিও কিন্তু একটি মন্দির ধ্বংস করেছিলেন, সেখানে একটা দেবীর উপাসনা করা হতো এবং উনি ওখানে কিন্তু কয়েকবার অভিযান চালিয়েছেন। ওখানে এমন একটা দেবী অর্থাৎ যাকে তারা দেবী মানত আর কি, এমন একটা পিশাচিনী যাকে পরবর্তীতে উনি নিজেই শেষ করে দিয়েছিলেন। ওখানে গেলে নাকি বা ওখানে গিয়ে কিছু চাইলে সাথে সাথে কিছু জিনিস পাওয়া যেত। তো দেখা যাচ্ছে যে এই যে বিশ্বাস, এই যে বিলিফ বা বিশ্বাসটা, এটা কিন্তু অনেক প্রাচীন, যে ওখানে এমন কোনো কিছু আছে, এমন কোনো এন্টিটি আছে যে সেখানে গিয়ে চাইলে ইনস্ট্যান্ট পাওয়া যায়। তো দেখা যাচ্ছে যে হয়তোবা মানুষ ফ্রাস্ট্রেশন থেকে পরবর্তীতে ওই ধরনের কোনো কালচারে ঢুকে গিয়েছে।
এটা ঠিকই বলেছেন। আসলে দেখেন যে প্রকৃত অর্থে সৎভাবে ধর্মচর্চা করা কিন্তু কঠিন, কারণ এর মধ্যে নিজেকে প্রমাণ করা একটা বিষয় থাকে। কিন্তু মানুষ যখন অনেক সময় ব্যথিত হয়, মানুষ যখন আপনার ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তারা কিন্তু অনেক সময় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চায়। তাদের কাছে মনে হয় যে সবকিছু মানে বাদ দিয়ে আমাকে এখন এখান থেকে বেরোতে হবে, আমাকে এই টাকাটা পেতে হবে। এর মাধ্যমে কিন্তু মানুষ অনেক সময় ভুল করে। যদি আমরা আমাদের ভারতবর্ষের কথা চিন্তা করি, এখানে যেমন কর্ণ পিশাচিনী সাধনার কথা বলা হয়েছে বা অন্য রকমের আপনার যে কোনো ডাকিনী সাধনার কথা বলা হয়েছে, ঠিক একইভাবে কিন্তু যেটা আপনি পিশাচিনীর কথা বলছিলেন যে এ ধরনের অপদেবতা বা আমরা যদি বলি যে এ ধরনের যে সমস্ত ডেমিগড বা ডেমিগডেস আছে, এদেরকে যখন তারা এদের কাছে কোনো কিছু চাচ্ছে, মানুষ মনে করছে যে আমরা খুব সহজে কোনো কিছু পেয়ে যাব। যদি আমি একান্তই থিওরিটিক্যাল বিষয় বাদ দিয়ে মানুষের বিশ্বাসের পার্সপেক্টিভ থেকে বলি, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এ ধরনের কোনো কিছুর কাছে যখন আমরা কোনো কিছু আমরা কিছু চাবো, প্রার্থনা করব, তখন এটা পাওয়ার ইজিয়ার, কিন্তু এর কনসিকোয়েন্স কিন্তু ভয়াবহ। আর খুব অবভিয়াসলি সৎ জীবনযাপন করা, নিজেকে সংযত রাখা, এটা তো অনেক কঠিন কাজ। সব মানুষের পক্ষে অনেক সময় হয়তো বা এই বাস্তবতা মেনে নেওয়াটা কঠিন হয়। অনেক সময় আমাদের সমাজে মানুষকে কিন্তু প্ররোচিত করে কোন নেগেটিভ একটা পথ খুঁজে নিতে, কারণ আমাদের সমস্ত সবসময় মানুষকে মানে সাহায্য করে না, তাই না? এই বাস্তবতা যেটা ইউরোপে আমরা দেখেছি বা অন্যান্য জায়গাতে দেখা যায়। সো মানুষের মধ্যে বর্তমানে দেখবেন যে আমি মাঝখানে দেখছিলাম সত্য মিথ্যা যাচাই করার মতো বাস্তবতা তো আসলে নাই, যে এখন নতুন এক ধরনের পদ্ধতি এসেছে যে আপনি কাউকে কার্ডস করতে পারবেন, তার ছবি পাঠিয়ে টাকা দিতে হবে, কার্ডস ম্যাজিক, যেটা আমরা বলতে পারি বানমারা বা বশীকরণের কথা যেটা আমরা বলি, যেগুলো নাকি একমাত্র ডিজিটালাইজড ওয়েতে ছবি পাঠিয়ে করা সম্ভব।
স্যার, এখানে আর একটা বিষয় যোগ করি, আমার এক বন্ধু যে আমেরিকাতে থাকে, সে জানালো যে আমেরিকাতে, শুধু আমেরিকা না, বিশেষ করে মধ্য আমেরিকার অনেকগুলো দেশেই এই যে ভুডু পুতুল, এটা টাকার বিনিময়ে কিনতে পাওয়া যায়। এটা বিষয়টা এমন হয়ে গেছে যে ওই ভুডু পুতুল আপনি টাকা দিয়ে কিনে আনবেন, ওরা এমনভাবে ওটা তৈরি করেছে, ওর উপর এমন কোন নেগেটিভ এনার্জিকে প্রবেশ করিয়ে দিয়েছে যে ওই ভুডু পুতুলের ভেতরে আপনি কোন ইমেজ যদি দিয়ে দেন এবং এটার উপরে যদি কোন পিন, মানে যেই জায়গাগুলোতে আপনি হিট করতে চান তার বডির, সেখানে যদি কোনো পিন আপনি ঢুকিয়ে দেন, গেঁথে দেন, তাহলে তার বডিতেও হিট করছে। এবং আমাকে জানালো এটা টাকার বিনিময়ে করা যাচ্ছে, মানে টাকার বিনিময়ে সে ভুডু পুতুল কিনে যাকে খুশি তাকে ক্ষতি করতে পারছে, বেশ মোটা অঙ্কের ডলার দিয়েই, ইউএস ডলারেই সেটা কিনে আনতে হয়। তো আসলে ভুডু পুতুল যদি নিছক এটা যদি একটা পপুলার কালচার হয়, তাহলে এই জিনিসটাকে কি আমরা ঠিক পপুলার কালচার বলবো, নাকি আসলে এটা একটা ডেভিলস ওয়ার্শিপের অংশ হিসেবে মানুষকে বিভ্রান্ত করার জন্য, তার সত্যিকার অর্থেই মানুষকে ক্ষতি করার জন্য এই ধরনের একটা পথ বেছে নিয়েছে কিছু সংখ্যক লোক?
একটা ভালো বিষয় উত্থাপন করেছেন। এই বিষয়টি আমি রিসেন্টলি দেখছিলাম, যেহেতু মোটামুটি ডিজিটাল মিডিয়া নিয়ে আমি টুকটাক গবেষণা করার সুযোগ হয়েছে। আসলে আমরা একটা বর্তমানে একটা শব্দ প্রায় ব্যবহার করে থাকি, স্ক্যাম, তাই না? আমেরিকানরা খুব ভালো মতো জানে, বা আপনার যদি আপনি ইউরোপেও যদি জান, দেখবেন যে ওরা এই ধরনের বিষয় ব্যবহার করে মানুষের, ওরা জানে মানুষের কোথায় ক্রোধ আছে, কোথায় রাগ আছে, কোথায় ক্ষোভ আছে, এবং মানুষ কিন্তু তখনই কাউকে কার্স করতে যায় যখন তার বিবেকটা কাজ করছে না। কারণ কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু কখনো কোনো ছবি দিয়ে আমি এর ক্ষতি করবো এটা কিন্তু করার কথা না, যদি তার মনের মধ্যে বিবেক থাকে, কনসায়েন্স থাকে। ওরা জানে যে মানুষ যখন কাউকে ক্ষতি করার চেষ্টা করবে তখন তারা প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করবে। সো মূলত মানুষের এই বিষয়টাকে ব্যবহার করার জন্য তারা এই ধরনের বিষয়গুলো তারা বিক্রি করছে, এবং তারা জানে যদি তারা বিক্রি করে কোনো কিছু নাও হয় তাকে তার বিরুদ্ধে তারা কিছু বলতে পারবে না। তারা তো গিয়ে বলতে পারবে না যে আমি কার্ডস ম্যাজিক করেছি, আমাকে এই জন্য টাকা ফেরত দাও। সো এটা একটা দীর্ঘ সময় ধরে এই পদ্ধতিটা চলছে। আপনার মাঝখানে যেখানে নিশ্চয়ই শুনেছিলেন যে নাইজেরিয়া থেকে মেল করা হতো যে আমার এখানে এত টাকা দাও, তোমাকে আমরা হচ্ছে সম্বর্ধনা দেবো, ঠিক আমেরিকা তো এই জিনিসটা চলছে, আমেরিকা এবং ইউরোপেও। বিশেষ করে আমি ফিনল্যান্ডের একজন একটা তথ্য দেখেছিলাম গল্প, যে ঠিক একইভাবে কার্ডস ম্যাজিকের নাম করে হিউজ পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। কারণ মানুষ যখন খুব মনোকষ্ট থাকে দেখবেন তারা কিন্তু চেষ্টা করে আমি আমার শত্রুকে যেভাবেই হোক বা ক্ষতিগ্রস্ত করব, বা আমি একটা মেয়ের কাছ থেকে রিজেকশন পেলাম, ধরেন কেউ পেল, তার কাছে মনে হচ্ছে আমি তাকে যেভাবে উইন ওভার করলো। এই সময় কিন্তু মানুষ খুব মেন্টালি ভালনারেবল থাকে, এবং এ ধরনের সংস্থাগুলো জানে মানুষের ভালনারেবিলিটি কিভাবে ব্যবহার করতে হয়। সো আমার কাছে মনে হয়েছে এটা পুরোপুরিভাবে এক ধরনের পুঁজিবাদী আপনার দৌরাত্ম্য আর কিছুই না। এর সাথে আমার মনে হয় না যে
মানুষের একটা দুর্বলতাকে কাজে লাগিয়ে
তারা এই ধরনের ব্যবসা করছে। কারণ আপনি দেখেন যে তারা বলছে যে তোমরা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাও বা তোমার ইমেলে ছবি পাঠায় দাও, আমরা তাকে হচ্ছে কার্ডস ম্যাজিক করে দিব। এটা তো বোঝা যাচ্ছে যে তাদের উদ্দেশ্যটা আসলে কি, তারা প্রভোক করছে টাকা দেওয়ার জন্য।
এখানে স্যার যে বিষয়টা সেটা হচ্ছে যে আদতে এই জিনিসটা কাজ যে করে এটার কিছু কিছু প্রমাণ এটা আমরা বর্তমান জামানাতেও পাই। হয়তোবা তারা স্ক্যাম করছে, টাকা কামানোর একটা পদ্ধতি বের করেছে মানুষের একটা মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে। কিন্তু এই যে বিষয়টা আমাদের ইসলামেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুতুলের ব্যবহার এগুলো নিষেধ করা হয়েছে, এবং এগুলোর উপর যদি কোনো মানুষের আসলেই কোনো তার রুহের একটা কানেকশন করে একটা ফ্রিকোয়েন্সি তৈরি করা যায়, ওটার উপর যদি কোনো একটা কারিনকে অ্যাক্টিভ করা যায়, যদিও বা এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, এটা আমরা হয়তো বা সাইন্টিফিক ওয়েতে প্রমাণ করতে পারবো না, এখানে মানুষের ক্ষতি করা সম্ভব। তবে তাত্ত্বিক বিষয়, আপনি যেহেতু তাত্ত্বিক বিষয় আলোচনা করছেন, বিভিন্ন জায়গার ব্যাখ্যাগুলো বা যেই যেই রিজিয়নগুলোতে যেই ধরনের তাদের চিন্তাভাবনা রয়েছে তার উপর আলোকপাত করছেন, সেই আলোকপাতের আলোকে আমরা এটা বুঝতেই পারি যে সেখানে অনেক ধরনেরই স্ক্যাম রয়েছে। তারপরে কারো উপরে
নর্থ আমেরিকা বা ইউরোপে স্ক্যামটা খুব কমন, কিন্তু যেটা আমি আপনার কথার সূত্র ধরে বুঝতে পারছি যে এটা কিন্তু বাস্তবতা আছে। আমি কিন্তু বলবো না যে এগুলো সম্ভব না, কিন্তু সেই বাস্তবতা এমন না যে আপনাকে ইমেইল করে বা আপনাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিয়ে বলবে যে তুমি কারোর উপর কার্ডস ম্যাজিক করতে চাও কিনা। সেগুলো কিন্তু অনেক ডিসক্রিট, যারা এগুলো পারে তাদের মধ্যে কিন্তু সেই ক্ষমতা আছে, কিন্তু সেখানে রিচ করা বা ওরকম পারদর্শী ব্যক্তির সাথে সংযুক্তি স্থাপন করা কিন্তু কঠিন কাজ। এরকম ব্যক্তি সব জায়গায় পাওয়া যায় না।
আফ্রিকাতে আমরা শুনি যে অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিক, কিন্তু আপনার আলোচনায় জানলাম যে ইউরোপেও তারাও বিভিন্ন ধরনের ম্যাজিকের চর্চা করত। আসলে আমরা শুধু এই ম্যাজিকের কথা বললে আফ্রিকাকেই সামনে নিয়ে আসি, ইউরোপের কথাটা কেন যেন ঢাকা পড়ে যায়, এটার পেছনে আসলে কারণটা কি? আপনি কি বলেন?
এর বিষয়টা হচ্ছে যে আপনি দেখবেন সবকিছুই আমরা কারো না কাউকে স্কেপ গোট করতে চাই আমাদের জীবনেও। ধরেন আপনারা আমরা একটা কোথাও বেড়াতে গেলাম, আমরা গিয়ে গাড়িটার চাকা পাংচার হয়ে গেল, আমরা সবাই আটকে যাচ্ছি, তখন আমরা একজন একজনকে বলবো যে ওর কারণে এটা হয়েছে, এবং তাকে আমরা মানে দেখানোর চেষ্টা করবো যে সবচেয়ে বেশি দুর্বল, যারা আমাদের আমাদের উপরে কথা বলার মতো সুযোগ নাই। মূলত যেটা হচ্ছে যে আসলে আফ্রিকার বাস্তবতাটা এমন, তাদেরকে দীর্ঘ সময় ধরে ইতিহাসে এমনভাবে উপস্থাপিত করা হয়েছে যে তারা ডার্ক কন্টিনেন্ট, তারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন কলোনিয়াল ফোর্সের উপর নির্ভরশীল ছিল, তাদের নিজস্ব ভাষা এবং সংস্কৃতিও তারা অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলেছিল। এর ফলে আফ্রিকাকে যদি মোটা দাগে দোষারোপ করা যায়, তাদেরকে একটা ব্ল্যাক এবং ডার্ক কন্টিনেন্ট হিসেবে অলরেডি বলা হয়েছে, তো তাদের সাথে যদি এই ধরনের বিষয়গুলো সংযুক্ত করা যায় তাহলে কিন্তু অনেক মানে বিষয়টা সোজা হয়। যেমন আমরা কি কখনো ভেবে দেখেছি যে আফ্রিকায় কিন্তু সবচেয়ে অন্যতম বড় সিভিলাইজেশন গড়ে উঠেছিল যখন ইজিপ্টের কথা বলি, বা যদি আমরা বলি সবচেয়ে ধনী ব্যক্তি কিন্তু আফ্রিকাতে ছিল মালিতে মানসা মুসা, বা আমরা কিন্তু কখনো চিন্তা করে দেখি না যে আফ্রিকাতে সুদান বা ইথিওপিয়াতে কিন্তু বিশাল সভ্যতা গড়ে উঠেছিল, এবং ইথিওপিয়াকে কখনো কিন্তু কোন কলোনিয়াল শক্তি হারাতে পারেনি। এগুলো কিন্তু আমরা দেখি না, আমরা শুধুমাত্র তাদেরকে এমনভাবে উপস্থাপন করি যে তারা হচ্ছে নিজেদের মধ্যে মারামারি করে, তারা হচ্ছে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের চর্চা করে। এগুলো আসলে ইন্টেনশনাল। ইন্টেনশনাল কারণ কি, আমি যখন দেখব যে আমার সুযোগ আছে নিজের দোষটা ঢাকার, অপরাধটা ঢাকার, আমি একটা জায়গায় অনেক বেশি অন্যায় করেছি, তখন আমরা হচ্ছে যে ব্যক্তির উপর অন্যায় করেছে তাদেরকে আমরা বোকা, তাদেরকে অথর্ব হিসেবে চিহ্নিত করার চেষ্টা করব, যেটা আফ্রিকার ক্ষেত্রে হয়েছে।
স্যার আর একটা বিষয়, আফ্রিকার ম্যাপগুলো যদি আমরা দেখি, আমরা দেখতে পাই ম্যাপগুলো সমান বা এমন একটা জ্যামিতিক ফর্মে আছে, মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো একটা ত্রিভুজ চতুর্ভুজ বা এই টাইপের কোনো কিছু এঁকেছে। তা আসলে এগুলো তো মানুষেরই আঁকা, কেন এমনটা হলো কেন, এটার সাথে কি অন্য কোন ধরনের ব্যাপার আছে? এর সাথে কি নেগেটিভ এনার্জির কোনো ব্যাপার আছে নাকি কোন মানুষের কোনো কাজ?
অবশ্যই নেগেটিভ এনার্জির ব্যাপার আছে, মানুষের নেগেটিভ এনার্জি। যদি আমরা বলি, আসলে একটা সময় যখন আফ্রিকাতে কলোনি স্থাপন করা হলো, তখন ইউরোপের সব দেশ ওখানে কলোনি স্থাপন করছে, তখন তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেল যে আমরা এই অঞ্চল দিব, আমরা এই অঞ্চল দিব, ফ্রান্স নেবে অঞ্চল, ইটালি নেবে অঞ্চল, ইংল্যান্ড, ব্রিটিশরা নেবে অঞ্চল। তখন তাদের মধ্যে একটা চুক্তি হলো, এই চুক্তিকে আমরা বলতে পারি গ্রেট স্ক্র্যাম্বল অফ আফ্রিকা। তখন তারা বসে বসে তারা প্রত্যেকটা দেশ আফ্রিকার কোন অংশ কার অধীনে থাকবে এটা ভাগ করলো, এবং এই জন্য দেখবেন আফ্রিকার ভাগগুলো কিন্তু পুরোপুরি জ্যামিতিক আকারে করা হয়েছে, মনে হচ্ছে কেউ নিপুণভাবে হাতে হাতে কেটে কেটে ভাগ করেছে। এটা কিন্তু কোন ন্যাশনাল নেচারালি কোন ম্যাপ কোন দেশে হতে পারে না, রাখো এটা পুরোপুরিভাবে ইউরোপিয়ান কলোনিয়াল ফোর্স এই কাজটা করেছে। এবং শুধু মজার বিষয় এখানে বলি, যেহেতু প্রসঙ্গ এসেছে, যে শুধুমাত্র যে কোন দেশ একটা মানে অঞ্চলকে কলোনাইজ করেছে সেটা না, একজন ব্যক্তিও কিন্তু কলোনাইজ করেছিল। এটা হচ্ছে বেলজিয়ামের রাজা ছিল লিওপোল্ড, তিনি হচ্ছে বর্তমান যে কঙ্গো আছে কঙ্গো অঞ্চলের মালিক ছিলেন, এককভাবে, কোন দেশ না, ওনার একক মালিকানা ছিল কঙ্গো অঞ্চলের উপরে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো যেটা। এবং ওখানে যেটা হয় যে উনি কিন্তু ওখানে রাবার চাষ করেছিলেন, এবং রাবার চাষ করানোর ফলে সাধারণ মানুষ কিন্তু ওখানে মারা গিয়েছিল, কঙ্গোর পপুলেশনের তিন ভাগের এক ভাগ মানুষ হচ্ছে না খেয়ে মারা যায়। সো ইউরোপ তো আসলে আমাদেরকে সবসময় শিক্ষিত করছে, আমাদেরকে এনলাইটেন করছে, ইউরোপ আমাদেরকে সবসময় ভালো পথ দেখাচ্ছে। তো ইতিহাস দেখে আপনি বুঝতে পারছেন আসলে বাস্তবতা কি।
আবার নেগেটিভ এনার্জির ব্যবহার এবং ভুডু বলি আর আমরা অন্যান্য বিষয়গুলো বলি, কালো জাদুর চর্চা সবসময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আফ্রিকার উপরই দোষগুলো চাপানো হয়েছে এবং আফ্রিকাতে এই বিষয়গুলো বেশি চর্চা হয়। যেমন আমরা আসলে বিভিন্ন বিষয় সম্পর্কে যখন ভাবি, আমাদের কাছে কিন্তু এটাই আসে যে আফ্রিকাতে বেশি চর্চা হয়। এমনকি আমরা যে ঘটনাগুলো পাই, বিশেষ করে আমাদের কাছে যখন ইমেল করে অনেকেই, আমাদের আফ্রিকান কালো জাদু, মানে বিষয়টা এমনই হয়ে গেছে, নাম হয়ে গেছে যে আফ্রিকান কালো জাদু।
হ্যাঁ, আমাদের কনসেপ্টের মধ্যে এটা ঢুকে দেওয়া হয়েছে।
কখনো কিন্তু বলা হচ্ছে না যে ইউরোপিয়ান কালো জাদু। এর আগে আমার মনে পড়ে একটি ঘটনা মানে পেয়েছিলাম, এটা আমি বিভিন্ন সময় বলেছিও, যে খোদ ইংল্যান্ডে লন্ডন শহরেরই একটি জায়গায় এমন একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন ধরনের যে সমস্ত ব্ল্যাক ম্যাজিকের যে এলিমেন্টগুলো সেখানে সেটা বিক্রি হয়। শুধু তাই না, সারা পৃথিবী থেকে বিভিন্ন ধরনের কালো জাদুকররা সেখানে এসে থাকেন। কিন্তু এটা আমরা কয়জন জানি? আমরা তো শুধু আফ্রিকার কথাই জানি। আপনার কথায় বা আজকের আলোচনায় যতটুকু বুঝতে পারলাম যে আমাদের এই কালো জাদু বা এই যে ভুডু এই সংক্রান্ত বিষয়ে আমাদের যে ধারণা রয়েছে, আমরা ঠিক এটার কথা আসলেই পৃথিবীর যেই অঞ্চলের মানচিত্রের দিকে আমাদের নজর যায়, আসলে মানচিত্রের যেই অংশটা, এই অংশটা আরো ব্যাপক। এটা আসলে মহাসাগর পাড়ি দিয়ে অন্য মহাদেশেও বিস্তৃত, কিন্তু সেটা আমরা জানি না।
অন্য মহাদেশ সেটা যাত্রা শুরু করেছে, কিন্তু চাপিয়ে দিয়েছে এক নিরীহ এমন একটা মহাদেশের উপরে যাদের কথা বলার কোনো সুযোগ নাই।
আজকে স্যার আপনার আলোচনার মাধ্যমে যতটুকু বুঝতে পারলাম, আপনি তাত্ত্বিকভাবে আলোচনা করেছেন, সেখানেও কিন্তু ভুডু বিদ্যা বা অন্যান্য যে সমস্ত নেগেটিভ এনার্জির যে ব্যবহার বা চর্চাটা, এটা কিন্তু উঠে এসেছে, অস্বীকার করবার উপায় নাই। হয়তোবা ওভাবে তাত্ত্বিকভাবে সেটা ওভাবে প্রমাণিত নয়, কিন্তু তারপরেও কিন্তু কেউ সহজে অস্বীকার করতে পারে না। আমরা এটাই জানতে চাচ্ছিলাম যে আসলে এই জিনিসগুলো আছে কিন্তু সেটা সাইন্টিফিক ওয়েতে প্রমাণ করা যায় না, বা এগুলো আসলে প্রমাণ করা খুব কঠিন, কিন্তু কোনো না কোনোভাবে এটা এক্সিস্ট করে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আশা করি আফনান দা হরওয়ার্ল্ডের যারা দর্শক রয়েছেন তারা আজকের আলোচনাটা শুনবার পর ভুডু বা আফ্রিকা এবং ইউরোপে যেই চর্চাগুলো হয়, স্পেশালি ম্যাজিক্যাল যে চর্চাগুলো, এটা সম্পর্কে ওনারা নতুন করে কিছু জানতে পেরেছেন। ইনশাল্লাহ আপনার কাছ থেকে আমরা ভবিষ্যতেও আরও অনেক কিছু জানার চেষ্টা করব। আজকের পডকাস্ট প্রোগ্রামে আসার জন্য আপনাকে আফনান্দা হরওয়ার্ল্ডের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অসংখ্য অসংখ্য
ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ কিন্তু আমরা ভুডু যে পুতুল এটা নিয়ে কিন্তু তাত্ত্বিক আলোচনা করেছি। আলোচনা কিন্তু এখানেই শেষ নয়, আমরা ভবিষ্যতে এটার যে নেগেটিভ ব্যবহারটা, এটা আদতে কিভাবে কাজ করে, এটার ব্যাখ্যা কি, এটা নিয়েও পরবর্তীতে কোনো একটি প্রোগ্রামে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকের এপিসোড এ পর্যন্তই রাখতে হচ্ছে। আমাদের প্রোগ্রামে যদি আপনি আসতে চান তাহলে কিন্তু আমাদেরকে ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afrandahorwaldbd@gmail.com। আর আমাদের যে চ্যানেল আফরান দ্য হরওয়ার্ল্ড, সেখানে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এছাড়া আমাদের যে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফরান দ্য হরওয়ার্ল্ড নামে, সেখানেও যুক্ত থাকার অনুরোধ করছি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।